রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর ১০ বার রহমত নাজিল করে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরও একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আজকেও আমাদের সাথে কারি সাহেব রয়েছেন, আপনাদেরকে তেলাওয়াত শোনানোর চেষ্টা করব। হামদে বারী তাআলা নাতে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবং আজকের অনুষ্ঠানে আমরা একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, যেহেতু এই অনুষ্ঠানটি জিলহজ মাসের সাথে সম্পর্কিত, কেননা রহমতপূর্ণ প্রবাদ তো হয় থাকে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত, আর আজকে যেহেতু ওই দিনগুলো ব্যতীত হচ্ছে, তাই আগেও আপনাদেরকে জানিয়েছি কি আল্লাহ চাহে তো জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত, আর 10 তারিখে তো ঈদ হবে, আর ঈদের তো বিশেষ অনুষ্ঠানই হবে ইনশাআল্লাহ তাআলা। তো চাঁদের 9 তারিখ পর্যন্ত এই রহমতপূর্ণ প্রবাদ প্রতিদিনই হবে লাইভ ইনশাআল্লাহ তাআলা। আর যেহেতু এই অনুষ্ঠান হজের সাথে সম্পর্কিত, জিলহজ মাসের সাথে সম্পর্কিত বিষয়গুলো আমরা এভাবেই নিয়েছি, যাতে করে এই মাস সম্পর্কে আমাদের গুরুত্ব আরও বেড়ে যায়, আমরা এর ফজিলত বুঝতে পারি, আর হজের আহকাম থেকেও যেন কিছু না কিছু জ্ঞান আমরা অর্জন করতে পারি। আজকের বিষয় আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ তাআলা। আসনের পূর্বে আমরা অনুষ্ঠানের শুরুতে কারি সাহেব থেকে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا به عالمين إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها قالوا وجدنا آباءنا لها عابدين قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال قالوا أجئتنا بالحق أم أنت من اللاعبين قال بل ربكم رب السماوات والأرض الذي فطرهن وأنا على ذلكم من الشاهدين وتالله لأكيدن أصنامكم بعد أن تولوا مدبرين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلوا على الحبيب
صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم الحمد لله برا তেলাওয়াত শ্রবণ করলাম কারি সাহেব থেকে। দর্শক শ্রোতা, আল্লাহ তাবারক ও তাআলা যে হুকুম দিয়েছেন আমাদেরকে ইবাদত করার জন্য, তার মধ্যে সর্বপ্রথম তো আমাদেরকে প্রাধান্য দিতে হবে ফরজ ইবাদতকে। নামাজ, রোজা, হজ, জাকাত, আল্লাহ তাবারক ও তাআলা যে ইবাদতগুলো আমাদের জন্য ফরজ করেছে, আর ফরজের পরে ওয়াজিব, সুন্নাত, নফল ইবাদত, প্রতিটা ইবাদতের বেলায় কিন্তু দর্শক শ্রোতা ভিন্ন ভিন্ন ফজিলতের কথাও বলা হয়েছে। আপনি ফরজের দিকে তাকাবেন, আল্লাহ তাবারক ও তাআলা ফরজ ইবাদতের ব্যাপারে এত সুন্দর ফজিলত এরশাদ করেছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেছেন, তাই না? এভাবে করে আপনি যদি নফল রোজার দিকে তাকান, ভিন্ন আপনি ফজিলতের কথা শুনতে পাবেন। আপনি সুন্নাতের কথা শুনেন তো সেখানে ভিন্ন ফজিলতের কথা রয়েছে। সেই ফরজ ইবাদতের মধ্যে কিছু ইবাদত এমন আছে কি সবার জন্য, ফরজ ইবাদতের মধ্যে কিছু ইবাদত আছে সবার জন্য, আবার সেই ফরজের মধ্যে আবার কিছু ইবাদত আছে সেটা সবার জন্য না। হ্যাঁ, আজকের এই বিষয় নিয়েই আমরা আলোচনা করব, যাতে করে আমাদেরও অভিজ্ঞতা অর্জন হয়, জ্ঞান অর্জন হয়, আর কিছু আমরা ইলমে দিনও শিখতে পারি। ফরজ ইবাদতের মধ্যে অন্যতম একটি ইবাদত হলো হজ করা, যার উপরে যার কাছে ওই রকমের অর্থ আছে, যার কাছে টাকা আছে, যে হজে যেতে পারবে, যার সময় হয়েছে। হ্যাঁ, হজ করার তো হজে সবাই যাবে তো এরকমের নয়, আল্লাহ তাবারক ও তাআলা যাকে তৌফিক দিয়েছেন, টাকা দিয়েছেন, অর্থ আছে, ওই ব্যক্তি হজে যাবে। নিসাব পরিমাণ সম্পদ তার থাকতে হবে, এটা ইসলামের আইন, ইসলামের কানুন বা শরীয়ত আমাদেরকে এটাই বলে, যার কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকবে, হজে যেতে পারবে, শারীরিক শক্তি আছে, সে হজে যাবে। এর মধ্যে এই হজ কিন্তু সবার জন্য না, এই জন্য বললাম ফরজের মধ্যে এমন ফরজ আছে যেটা সবার জন্য না। কিন্তু যাদের যাদের উপরে এই দায়িত্ব চলে আসছে, যাদের নিসাব পরিমাণ সম্পদ আছে, তাদেরকে তো যেতে হবে। এই হজ সম্পর্কে আল্লাহ তাবারক ও তাআলা কোরআনে পাকের মধ্যে কি ইরশাদ করেছেন, এর ফজিলত কি রয়েছে, আর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন, আজকের অনুষ্ঠান থেকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব, জানার চেষ্টা করব হজের ফজিলত। যখন আমরা হজের ফজিলত সম্পর্কে জানব, আশা করি ইনশাআল্লাহ তাআলা নিজের অন্তরটাও হজে যাওয়ার জন্য বেকুল হয়ে যাবে, সেই স্থানগুলো জিয়ারত করার জন্য নিজের চোখ বেকুল হয়ে থাকবে ইনশাআল্লাহ তাআলা। আজকের অনুষ্ঠানে মোবাইলে দাওয়াত ইসলামীও রয়েছেন, আমরা তাদের থেকে খুব সুন্দর আলোচনা শ্রবণ করব আজকের অনুষ্ঠানে হজের ফজিলত নিয়ে। এর পূর্বে আসুন আমরা জুনায়েদ ভাইয়ের কাছ থেকে ইনশাআল্লাহ তাআলা হামদে বারি তাআলা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি।
ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বিন্দু, আসুন হামদে বাড়ি শোনার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, সওয়াব হাসিল করার জন্য। আমরা সবাই মিলে মিশে হামদে বাড়ি পড়ব এবং শুনব ইনশাআল্লাহ। নবীনা রব্বানা ইয়া রব্বানা 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 তুমি মালিক জালাস খালিক ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 তুমি ফরজা দিন মানব ইয়া আল্লাহ ইয়া প্রশংসা তোমার করে সকালে চন্দ্র সূর্য বিখ পাথরে জলস পালে তলে সকালে জলস পালে তলে সকালে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা
রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা তুমি
মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নাও ইনশাআল্লাহ তাআলা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এভাবে করে আপনাদেরকে না তো শোনাতে থাকবো আজকের অনুষ্ঠান থেকে, আপনাদের কল SMS ও আমরা এই অনুষ্ঠানে অ্যাড করার চেষ্টা করি, করবো ইনশাআল্লাহ তাআলা। আমরা ইনশাআল্লাহ তাআলা আপনাদের কল SMS গুলো নেওয়ার চেষ্টা করছি। আমাদের সাথে আজকে মোবাল্লিক হিসাবে মিরাজ আত্তারি ভাইও আছেন, সোহেল ভাইও আছেন, আর ফয়জুর রহমান ভাইও আছেন। ইনশাআল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ কিছু মাদানী ফুল আমরা শুনবো আজকে ইনশাআল্লাহ। সোহেল ভাই থেকে শুরু করি, শুরুতে কিছু দর্শকের উদ্দেশ্যে মাদানী ফুল আজকের বিষয় নিয়ে।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর বেশ কিছু ইবাদত ফরজ করেছেন, বেশ কিছু ইবাদত যেগুলো সুন্নত হিসেবে সাব্যস্ত, আবার কিছু ইবাদত নফল। তো ফরজ ইবাদত গুলোর মধ্যে অন্যতম ইবাদত হচ্ছে হজ করা। আমরা জানি যে আল্লাহ তাআলা মানে ইসলামের যে মূল স্তম্ভ যেগুলো রয়েছে এর মধ্যে হজ হচ্ছে অন্যতম। যারা আশিকান রসুল বা সৌভাগ্যবান ব্যক্তি তারা প্রতি বছর হজে যায়,
আলহামদুলিল্লাহ।
তো আল্লাহ তাআলা কবুল করুক যেন আমরাও যেন হজে
গিয়ে
কাবা শরীফের জিয়ারত তাওয়াফ হজে যে কাজ রয়েছে তার যেন সম্পাদন করতে পারি। আসলে হজ করা অনেক সৌভাগ্যের ব্যাপার।
জি,
আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেছেন তো তারা হজ করতে পারে। আর এই হজ করার দ্বারা এক তো আল্লাহ তাআলা আনুগত্য হয়ে থাকে, পাশাপাশি এই হজ করার দ্বারা অনেক সওয়াব অনেক উপকারও অর্জিত হয়। এই হজ যে ব্যক্তি করবে, যে ব্যক্তি কাবা শরীফের তাওয়াফ করবে, কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে যখন কিয়ামত সংঘটিত হবে তো ইরশাদ করা হবে যে কাবা শরীফকে যেন কিয়ামতের ময়দানে উপস্থিত করা হয়। তো ফেরেশতারা যাবে সোনার শিকল নিয়ে, স্বর্ণের শিকল নিয়ে যাবে যে কাবা শরীফকে নিয়ে আসার জন্য। তখন ওই সোনার শিকল দিয়ে কাবা শরীফকে বাঁধা হবে। এরপরে আসমান থেকে এক ফেরেশতা আহ্বান করবে, হে কাবা চলো। কাবা বলবে যে না, আমি যাব না যতক্ষণ পর্যন্ত আমার ফরিয়াদ কবুল না হয়।
আহা, সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ।
তখন বলা হবে, তোমার কি ফরিয়াদ রয়েছে বলো। তখন বলা হবে যে আমার পাশে যারা ইন্তেকাল করেছে অর্থাৎ শায়িত রয়েছে মৃত, তাদের ব্যাপারে আমার সুপারিশ কবুল করা হোক। তখন অদৃশ্য থেকে কাবাকে আহ্বান করা হবে, হে কাবা তোমার আহ্বান তোমার ফরিয়াদকে কবুল করা হলো।
সুবহানাল্লাহ।
কাবার পাশে যারা ইন্তেকাল শায়িত রয়েছে তাদের সুপারিশ কবুল করা হলো। এরপরে আবার যখন এই ব্যাপারে ফয়সালা হবে যে তাদের সুপারিশ কবুল করা হলো তোমার, তখন তাদেরকে উঠানো হবে কবর থেকে, তারা উঠবে, তাদের চেহারা সাদা বর্ণের থাকবে, তারা কাবার পাশে দাঁড়িয়ে যাবে এবং লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক
বলতে থাকবে,
তালবিয়া পড়বে।
সুবহানাল্লাহ।
এরপরে আবার বলা হবে কাবা চলো। কাবা আবার বলবে যে না, আমি যাব না যতক্ষণ না আমার ফরিয়াদ কবুল করা হয়। তখন আসমান থেকে এক ফেরেশতা বলবে, হে কাবা তোমার ফরিয়াদ কি বলো। তখন বলা হবে, যারাই আমার ঘরে এসেছে জিয়ারত করার জন্য, আমার ঘরের আমাকে জিয়ারত করার জন্য এসেছে, নিজের স্ত্রী সন্তানকে রেখে এসেছে, অনেক ত্যাগ করে এসেছে, এসে আমার জিয়ারত করেছে, হজ সম্পাদন করেছে, তাদের ব্যাপারে আমার সুপারিশ কবুল করা হোক। কারণ আল্লাহ তাআলা বলবেন যে তোমার এই সুপারিশ কবুল করা হলো। তখন ফেরেশতারা বলবে যে হে কাবা, তুমি যাদের ব্যাপারে সুপারিশ করছো এর মধ্যে তো অনেক লোক এমন যারা তোমার জিয়ারত করেছে, তাওয়াফ করেছে, করে নিজের বাসস্থানে চলে গিয়েছে, গুনাহ করেছে, গুনাহ করতে করতে এমন অবস্থা হয়ে গিয়েছে যে তারা নিজেদের উপর জাহান্নাম ওয়াজিব করে নিয়েছে, তাদের ব্যাপারে কি। তখন কাবা বলবে যে তাদের ব্যাপারে আমার সুপারিশ কবুল করা হোক।
আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ।
তখন বলা হবে, হে কাবা যাও তোমার এই ফরিয়াদও কবুল করা হলো।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এরপরে ওই ব্যক্তিদেরকে আহ্বান করা হবে যাদের জাহান্নাম যাদের উপরে ওয়াজিব হয়ে গিয়েছে। তখন ওই ব্যক্তিরা আসবে, এসে কাবা শরীফের পাশে দাঁড়াবে, তাদের চেহারা সাদা বর্ণের হয়ে যাবে, তারাও তালবিয়া পাঠ করবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। পুরো তালবিয়া পড়বে, এরপরে কাবা শরীফকে নিয়ে কিয়ামতের ময়দানে রাখা হবে।
আহা,
এই যে জাকির ভাই যে ঘটনা আমরা শুনলাম যে কাবা সুপারিশ করবে, তাদের
সুপারিশ করবে
যারা কাবা শরীফের জিয়ারত করার জন্য যাবে,
যাবে
যারা হজ করে উমরা করে তারা জিয়ারত করে, আর তারা কতই সৌভাগ্য যে গুনাহ করতে করতে যাদের জাহান্নাম ওয়াজিব হয়ে যাচ্ছে কাবা তাদের জন্য সুপারিশ
করছে।
এটাতে আর সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে যে যে ব্যক্তি হজ করবে কাবা শরীফের জিয়ারত করবে। এমনি তো হজের আরো কার্যাবলী রয়েছে, ওগুলো তো আলাদা, কিন্তু যে ব্যক্তি কাবা শরীফের জিয়ারত করবে তাওয়াফ করবে তার এত ফজিলত যে তার গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। এছাড়াও কাবা শরীফের আরো ফজিলত সম্পর্কে এসেছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান যে হাজি যে ব্যক্তি হজ করবে হাজি নিজের পরিবারের মধ্যে হতে 400 মুসলমানের শাফাআত করবে।
সুবহানাল্লাহ,
গুনাহ থেকে এমন ভাবে বের হয়ে যাবে যেমন সেই দিনের মতো যেদিন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছিল।
সুবহানাল্লাহ,
এত ফজিলত যে ব্যক্তি হজ করবে আর যে ব্যক্তি হাজি হবে।
হয়তো এই মুহূর্তে হাজার হাজার হাজি সাহেব আমাদের সাথে আছেন যারা গত বছর হজ করেছেন, এর পূর্বে হজ করেছেন, এর এর পূর্বে হজ করেছেন, এরকমের হাজারো হাজি সাহেব আজকে আমাদের সাথে আছেন। আপনাদের জন্য একটা সুসংবাদ যে যারা জিয়ারত করে নিয়েছে, যারা কাবার তাওয়াফ করে নিয়েছে, কাবা তাদের জন্য সুপারিশ করবে। কিন্তু আফসোসের বিষয় এটা, আমরা তাওয়াফ করার পরেও, কাবার জিয়ারত করার পরেও, আল্লাহর ঘরের তাওয়াফ করার পরেও যদি আমাদের দ্বারা এমন কোনো কাজ হয়ে যায় যেটা শরীয়ত হুকুম দেয় না, যেটা নিষেধ রয়েছে, গুনাহের কাজ, হারাম কাজ, তবে এটা নিজের জন্য লজ্জার বিষয়, এটা নিজের জন্য খুবই ক্ষতিকারক। তো আমরা যেন এ থেকে বেঁচে থাকি। এত সুন্দর ফজিলত আমরা অর্জন অর্জন করেছি, আল্লাহ তাবারক ও তাআলার এই ঘর কাবাকে আমরা জিয়ারত করেছি, তাওয়াফ করেছি, এরপর যেন নিজেকে আমরা চেষ্টা করি সকল প্রকারের গুনাহের কাজ থেকে নিজেকে বাঁচানোর জন্য। ফয়জুর রহমান ভাই আমাদের সাথে আছেন সবসময়, তো ফয়েজ ভাই নাতের সুল শুনান আজকে ইনশাআল্লাহ তাআলা বয়ানো শুনবো ফয়েজ ভাই থেকে। ফয়েজ ভাই, আজকের বিষয় হজের ফজিলত, কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। জি জাকির ভাই, বছর ঘুরে আবার জিলহজ মাস, হজের মাস আমাদের নিকট তাশরিফ নিয়ে এসেছে।
জি,
তো যখনই হজের মাস চলে আসে তখন আমাদের এই তালবিয়া আমাদের স্মরণ হয়ে যায়,
স্মরণ হয়ে যায়, রাইট?
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক,
মাশাআল্লাহ,
ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক,
আল্লাহ আল্লাহ।
তো এটা আমাদের কর্ণকুহরে আমাদের এটা গুঞ্জন করতে থাকে যে এই লাব্বাইক যদি তালবিয়া যদি আমিও
আমিও
বাস্তবে পড়তে
পারি, বাস্তবে পাঠ করতে পারি,
যারা আশিক তাদের এই কথা স্মরণ হতে চোখে পানি চলে আসে, তারা হজের এই এটাকে স্মরণ করে যে কাবা শরীফে তাওয়াফ করা কত মহান ইবাদত। হজ এটা ইসলামের পাঁচটি রোকনের মধ্যে একটি রোকন এবং মহান একটি ইবাদত। যারা সামর্থ্যবান রয়েছে তাদের উপর হজ ফরজ। এই ব্যাপারে কোরআনুল করিমেও আল্লাহ আজ্জা ওয়া জাল্লা চতুর্থ পারা সূরা আলে ইমরানের 97 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়ুন আনিল আলামিন।
মাশাআল্লাহ,
কানজুল ইমান থেকে অনুবাদ। এবং আল্লাহরই জন্য মানবকুলের উপর সেই ঘরের হজ করা ফরজ,
ফরজ
যে সেটা পর্যন্ত যেতে
যেতে পারে,
আর যে অস্বীকারী হয় তবে আল্লাহ সমগ্র জাহান থেকে বেপরোয়া। তো যারা এর সামর্থ্য রাখে,
সামর্থ্য রাখে আর্থিকভাবে, শারীরিকভাবে, হ্যাঁ,
তো তাদের জন্য এই হজ করা এটা আবশ্যক। যারা এটাকে অলসতা সহকারে ছেড়ে দিবে, করবে না, তো সে গুনাহগার হবে এবং জাহান্নামের উপযুক্ত
উপযুক্ত। এখানে দর্শক শ্রোতা, আমাদের ফয়জুর রহমান ভাই শুরুতেই যে কথাগুলো বললেন, যখনই জিলহজ মাস আসে তো আমাদেরকে আল্লাহর ঘরের তাওয়াফের যে শব্দগুলো আছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। যখন এরকমের পরিস্থিতির মধ্যে চলে আসে মানুষ, তখন তার নিজের চোখের পানিও ঝরে যায় কি আমিও যদি যেতে পারতাম, আর এই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যদি আমিও পাঠ করতে পারতাম। সোহেল ভাইও তো ঘটনা শুনালেন, ওই সময় আমার এমন লাগছিল কি আয় কাবা তোমাকে জিয়ারত করলে তুমি এভাবে করে সুপারিশ করবে, আর কখন জানি আমারও সেই ডাক আসবে যাই আর কাবার তাওয়াফ করি আর একদিন এই সুপারিশ আমার ভাগ্যেও নসিব হবে। তো এগুলা হৃদয়ের সাথে অন্তরের সাথে সম্পর্কিত কিছু কথা। তো আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে কাবা শরীফের জিয়ারত করা, তাওয়াফ করা এবং সফর সেখানে সফর করা সেই ভাগ্য আমাদেরকে আল্লাহ দান করুক। মিরাজ ভাইয়ের কাছে আসবো, এরপরে নাচ শুনবো ইনশাআল্লাহ তাআলা জুনায়েদ ভাই থেকে। মিরাজ ভাই আজকের বিষয়টা শুনলেন, হজের ফজিলত কিছু মাদানী ফুল।
বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তো জাকির ভাই, আসলে যারা আশিকানের রসুল হজ তাদের জন্য একটি অন্যরকম বিষয় আর আল্লাহ তাআলার দয়া পাওয়ার একটি মাধ্যম হজ। উলামায়ে কিরাম বলে যে আসলে হজে যাওয়ার জন্য না অনেক সময় টাকার প্রয়োজন হয় না কি দৌলতের প্রয়োজন, আল্লাহ তাআলা যাকে দয়া করে সেই জিতে পারে। তো আমরা সবাই আল্লাহ তাআলার বারে ফরিয়াদ করা উচিত যে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হজে যাওয়ার সৌভাগ্য দান করে। কেননা হজ এমন একটি বিষয়, একটি হাদিস পাক আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হাজির গুনাহসমূহ আল্লাহ তাআলা এমন ভাবে ধুয়ে দেয় যেভাবে পানি দ্বারা কাপড় ধোয়া হয়, অর্থাৎ তার নামায় আমলে কোনো গুনাহই থাকে না,
গুনাহই থাকে না।
যে ব্যক্তি হজ করার জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হজে যায়, এবং বর্ণিত এও রয়েছে যে ব্যক্তি হজে যাওয়া অবস্থায় হজ চলাকালীন সময় তার যদি মৃত্যু হয়ে যায় তাহলে তাকে কিয়ামত পর্যন্ত হজের সওয়াব
দেয়।
এবং সে যদি উমরা করা অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায় তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিয়ামত পর্যন্ত উমরার সওয়াব দান করবে।
সুবহানাল্লাহ,
আসলে এটা বড়ই সৌভাগ্যের বিষয়।
আরেকটা হাদিসে পাক আছে না মিরাজ ভাই ভাবে যে যখন কোনো ব্যক্তি হজে যায় সর্বপ্রথম দৃষ্টি খানায় কাবার উপরে পড়লো আর যে দোয়া করবে আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে দেবে। এবং আরো বলা হয়েছে এটা যেন কেউ কল্পনাও করে না কি আমার গুনাহ ক্ষমা হয়নি, এটা যেন কেউ চিন্তার মধ্যে না আনে কি আমার গুনাহ মনে হয় ক্ষমা হয়নি, এভাবে বলা হয়েছে। তো আসলে দর্শক শ্রোতা, হজ করার ফজিলত আল্লাহ তাআলার দরবারে এমন ভাবে কি আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন এমন একটি ইবাদত হজ, যখনই যার উপরে এই দায়িত্ব চলে আসে অর্থাৎ নিসাব পরিমাণ সম্পদ আমার হয়, যেটা ফয়জুর রহমান ভাই কোরআনে পাকের আয়াতের তর্জমা শুনালেন, যার সামর্থ্য আছে সেখানে যাওয়ার সেজন্য যায়। তো এরকমের যদি হয় তবে যেন আমরা অলসতা না করি, যখন বাংলাদেশের পরিস্থিতি ঠিক হয়ে যায় তো আমরা নিজের হজের ব্যাপারেও চিন্তা ভাবনা করব, যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
আর একটি বিষয় আসলে এটার ব্যাপারে শেয়ার করা উচিত যে যখন আসলে হজের প্রতিটা বিষয়ে মদিনা যদি দয়া করে যখন আপনার তাওয়াফ করা হয়, তাওয়াফের পরে মাকামি ইব্রাহিম যে দুই রাকাত যে নামাজ পড়া হয়, তো হাদিসে পাকে আছে আল্লাহ তাআলা তার পূর্বের এবং পরে সকল গুনাহকে ক্ষমা করে। এইভাবে আসলে হজের প্রতিটি রুকুন প্রতিটি আহকাম যেন আল্লাহ তাআলার দয়া পাওয়ার একটি মাধ্যম
মাধ্যম হয়।
আসলে হজের প্রতিটি বিষয় আলহামদুলিল্লাহ মাদানী ছিলেন দর্শক শ্রোতা, শুরু থেকে শেষ পর্যন্ত আমরা নিজেও দেখি অপরকেও এই বিষয়টা আলহামদুলিল্লাহ আমরা শেয়ার করি, আজকে অনেক বিষয় আমরা শিখাকি সৌভাগ্য
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।
আহকামের মধ্যে থেকে
কিছু দুই তিন দিন পূর্বে রুকনেশ্বর হাজী আব্দুল হাবিবের যে অনুষ্ঠান রাতে হয়, এখন তো কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলিয়া নিজেই বলেন কি আমি তো জানতাম না কি এই অনুষ্ঠানটা চলছে, হঠাৎ করে আমি মাদানী চ্যানেল দেখতেছিলাম তো দেখি রুকনেশ্বর আব্দুল হাবিবের এই অনুষ্ঠানটা চলছে। তো এর মধ্যে হজ প্রসঙ্গেই আলোচনা বেশি হয়। রুকনেশ্বর হাজী আব্দুল হাবিব ভাইয়ের অভিজ্ঞতা থেকে এখানে বয়ান করেন, আর ইনি কতবার যে উমরা করেছেন হজ করেছেন হয়তো বা উনি নিজেই ভালো জানেন, এমন একটা অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি হজ উমরার ব্যাপারে মক্কা মদিনার ব্যাপারে। তো হাজী আব্দুল হাবিব ভাই বললেন কি আমি একবার মদিনাতুল মনোয়ারাতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে দাঁড়িয়ে আছি দোয়া করব, এর মধ্যে আমার পাশে একজন লোক জোরে জোরে উঁচু আওয়াজে দোয়া করছে, তো এর আওয়াজের কারণে আমার দোয়া করার একটু ডিস্টার্ব আমি ডিস্টার্ব বোধ করছিলাম। তো আমি চুপ হয়ে গেলাম আর এনার দোয়াটা আমি শুনতেছি না কি বলে এত জোরে কেন দোয়া করতেছে। সর্বপ্রথম উনি দোয়া করলেন, মানে দোয়ার স্টাইল কেমন ছিল ওনার দেখেন, ইয়া রাসূলুল্লাহ আমার একজন প্রতিবেশী অনেক টেনশনে আছে, অনেক পরেশানিতে আছে, আপনি ওনার টেনশনটা দূর করে দেন, বলার স্টাইল কেমন ছিল। আব্দুল্লাহ ইবনে বলতেছেন আমার চোখের পানি, আমি দোয়া কি করব, এর কথা শুনে আমার চোখের পানি পড়ে গেছে। যে ইয়া রাসূলুল্লাহ, আমার একজন প্রতিবেশী অনেক টেনশনে আছে, আপনি এর টেনশন দূর করে দেন। আচ্ছা, এটা বলে আবার একটু থামলেন, আবার বলেন ইয়া রাসূলুল্লাহ আমারও তো মা অসুস্থ, ইয়া রাসূলুল্লাহ আমার মাকে সুস্থতা দান করে দেন। মানে এভাবে তার দোয়ার স্টাইল ছিল, পরে পরে কারো কথা মনে পড়ে আবার তার জন্য আমার নবীর দরবারে সুপারিশ, মানে তার নবীর দরবারে আরজ করতেছেন, দোয়া করতেছেন। তো আমির রাসূলুল্লাহ বলতে লাগলেন কি, এ তো নিজের অভিজ্ঞতা থেকে বলতেছে আর এর কথা শুনে আমারও কান্না চলে আসছে। আমির রাসূলুল্লাহ বলে আমি অনেক কান্না করছি এর অনুষ্ঠান দেখে দেখে মাদানী চ্যানেলে। তো হজ উমরাকারীরা এমন ভাগ্যবান ব্যক্তি, তাদের ব্যাপারে তো হাদিসে পাকের মধ্যে শুনবো আজকে ইনশাআল্লাহ তাআলা আমার ফজিলত। আগে জুনায়েদ ভাই থেকে নাতে রাসূল শ্রবণ করেনি আজকের অনুষ্ঠানে, এরপর ইনশাআল্লাহ তাআলা আবারও আজকের বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
Yeah.
কোনো কোনো হাজি সাহেবকে সামনে বসে জিজ্ঞাসা করা হোক, জানি না আপনাদের মধ্যে কেউ এমন হয়েছে কিনা কখনো যে হাজির সাহেব আপনি তো হজ করে এসেছেন, যখন আপনার সর্বপ্রথম দৃষ্টি খানায় কাবার উপরে পড়েছে কেমন লেগেছিল ওই মুহূর্তটা আপনার কাছে? হাজির সাহেবকে জিজ্ঞাসা করেন, যখন আপনি তাওয়াফ করতেন খানায় কাবার চতুর্দিকে কেমন লেগেছিল ওই মুহূর্তটা আপনার কাছে? যখন আপনি মকামে ইব্রাহিমের সামনে দুই রাকাত নামাজ আদায় করেছেন আপনার মনের অনুভূতিটা কেমন ছিল ওই মুহূর্তে? যখন আপনি মদিনার দিকে রওনা হয়েছেন ওই মুহূর্তটা আপনার কেমন ছিল? আপনার অন্তরের অবস্থাটা কেমন ছিল? যখন আপনি দূর থেকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবুজ গম্বুজ দেখেছেন, সর্বপ্রথম দৃষ্টি যখন আপনার সবুজ গম্বুজের উপরে পড়েছে তখন আপনার অবস্থা কেমন ছিল, কি ভেবেছেন মনে মনে আপনি? যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় আনোয়ারের দিকে ঢুকতে যে গেট সর্বপ্রথম খুলতে হয় ওই গেটের সামনে গিয়ে যখন তাকিয়েছেন আমার নবীর রওজার দিকে তখন আপনার অবস্থা কেমন ছিল, মনের ভিতরে আপনার কি ছিল? ওই হাজি বলবে আপনাকে, ওই অবস্থাগুলো কখনোই ভোলার মতো না, ওই সময়গুলো কখনোই ভোলার মতো না। সর্বপ্রথম কাবার দিকে দৃষ্টি পড়লে মনের অনুভূতিটা কি হয়ে যায়, বেকুল হয়ে যে অবস্থাটাই নিজে ধরে রাখতে পারে না, এমন হয়তো বা হয়েছে তার সাথেও, তার ব্যাপারেও এমন হয়েছে।
Come on.
আল্লাহ কবুল করে নিক, আল্লাহ কবুল করো তুমি। হয়তো সময় হয় না বা অর্থ নাই বা যে কোনো কারণবশত যেতে পারেন না বা যেতে পারি না আমরা, দোয়া করি সকলের জন্য আল্লাহ তাবারক ও তাআলা আমাদের সবাই হাজিরি বা সবাইকে হাজিরা দেওয়ার সে তৌফিক দান করুক। সোহেল ভাইয়ের কাছে আসবো আরও কিছু মাদানি ফুল নেবেন ইনশাআল্লাহ। তাহলে এরপর দর্শকের SMS এর দিকে যাবো। জি সোহেল ভাই,
হজ করা তো সৌভাগ্যের ব্যাপার, আর অনেকে এটা বলে থাকে যে যদি অর্থ সম্পদ হয় তাহলে হজ করা সম্ভব, এমনটি নয়। হজ করার জন্য বাস দোয়া করা আর পাশাপাশি কবুল হওয়া, আল্লাহ তাআলা যাকে চায়। এমনও দেখা গিয়েছে আমাদের সমাজের মধ্যে, আমরা অনেকেই দেখতে পারবো বা জানবো যে এ ব্যক্তি অর্থ নেই সম্পদ নেই কিন্তু সে হজ আদায় করেছে। এটা হচ্ছে ভালোবাসার একটা মাধ্যম। যদি আমরা প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, মদিনার জিয়ারতের আকাঙ্ক্ষা যদি এরকম থাকে, যদি কাবা শরীফে জিয়ারত তাওয়াফের এমন আকাঙ্ক্ষা থাকে আমাদের অন্তরে, ইনশাআল্লাহ তাআলা কখনো না কখনো আমাদেরও এরকম সৌভাগ্য অর্জিত হবে যে আমরাও গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পাঠ করবো, বলবো। একটি ঘটনার ব্যাপারে আরজ করবো যে যারা সেখানে রসুল রয়েছেন, উদ্বিগ্ন, আমার তো টাকা নেই, পয়সা নেই, আমি কীভাবে হজে যাবো। দালালুল খৈরাত নামে একটি দুরুদে পাকের কিতাব রয়েছে, আমরা জানি। তো এক ব্যক্তি, সে পাথর খোদাইয়ের কাজ করত, সে প্রতিটা পাথর যখন খোদাই করত, তো এই খোদাই করার পূর্বে দালালুল শরীফের যে দুরুশরীফ রয়েছে এটি খতম করত, তার এটার অভ্যাস ছিল।
জি,
তো একবার সে স্বপ্নে দেখল, তাকে বলা হলো যে এই বছর হজের জন্য কাবা শরীফের জিয়ারতের জন্য, সে বাস আদেশ পেল স্বপ্নের মধ্যে, সে রওনা হয়ে গেল। তার কাছে কোনো সম্বল ছিল না, সে বাস থাকার জন্য বা সফরের জন্য কিছু পাথর নিয়ে নিল, চলতেছিল চলতেছিল। তখন ওই সময় জাহাজের মাধ্যমে হজে যাওয়া হতো, তো তার ওই নদীর ধারে জাহাজ ছিল, যে জাহাজ যাবে মদিনার দিকে হজের উদ্দেশ্যে। তো ওখানে এরকম একটা কারামতের মতো আশ্চর্যজনক একটি বিষয় হলো যে ওই জাহাজ ছেড়ে দেওয়ার সময় হয়ে গিয়েছে, আর যে নাবিক ছিল, যে চালক ছিল, সে চেষ্টা করছিল ছাড়ার জন্য, কিন্তু ইঞ্জিন চালু হচ্ছিল না, স্টার্ট হচ্ছিল না। তো কিছুক্ষণ পরে ওই জাহাজের মধ্যে ছিল এমন ব্যক্তি বলে উঠলো, একটু দাঁড়া, ওই দূরে কাউকে
দেখা যায়,
দেখা যাচ্ছে যে এদিকে আসছে। তো এরপরে ওই লোকটিও যে হজের উদ্দেশ্যে বের হলো, সে চলে আসলো ধারে এবং ঘাটে চলে এসে সে জাহাজে উঠে গেল। যখনই জাহাজে উঠে গেল, ইঞ্জিন নিজে নিজে অর্থাৎ চালু হয়ে গেল, আগে বন্ধ ছিল, চালু হচ্ছিল না। তখন সবাই বুঝলো যে এই ব্যক্তির অপেক্ষা হয়তো ছিল, আর এমন অবস্থা হলো যে তার কাছে কেউ জিজ্ঞাসা করলো না যে তার কাছে ওই যাওয়ার পাথেও আছে কিনা, টাকা সম্পদ ভাড়া এগুলো কেউ জিজ্ঞাসা করলো না। সে চলে গেল মদিনা শরীফে, সে হজের উদ্দেশ্যে চলে গেল, গিয়ে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত করে নিল। ঘটনা কিছুটা বড় ছিল, আমি সংক্ষিপ্তভাবে, এটা যেটা মূল উদ্দেশ্য ছিল যে টাকা পয়সা দরকার হয় না হজ করার জন্য, নিজের মনের আকাঙ্ক্ষাটাই সবচেয়ে বড় বিষয়। তো আমাদের মনের মধ্যেও যদি এরকম আকাঙ্ক্ষা থাকে যে আমিও জিয়ারত করবো, আমার মনের মধ্যে যদি এরকম ভালোবাসা থাকে, কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে, আল্লাহ তাআলা ব্যবস্থা করেই দিবেন।
আসলে সোহেল ভাই, আপনার কথা তো মাশাআল্লাহ ঠিক আছে, যে যদি আশা থাকে, ইচ্ছা থাকে, ভালোবাসা থাকে, কোনো না কোনোভাবে সেটার ব্যবস্থা হয়ে যায়। কিন্তু এই ভালোবাসাটা তো আমার অন্তরের মধ্যে তৈরি করতে হবে,
তৈরি করতে
আমার অন্তরের মধ্যে যখন ভালোবাসাটা তৈরি হবে, এই আজকে যে হজের ফজিলত আমরা নিয়েছি, যখন বারবার এই সম্পর্কে জানতে পারবো, তখন কিন্তু আমার মনের মধ্যে আগ্রহটা আরও বেড়ে যাবে। যে বিষয়ের ফজিলতটা বারবার কেউ শুনে, ওই বিষয়টার উপরে আমল করার ব্যাপারও তার উৎসাহ বেড়ে যায়।
এটা স্বাভাবিক, যখন আমরা, যেমন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসি, আমরা কিন্তু দেখিনি,
দেখিনি,
কিন্তু ভালোবাসা আমাদের মনে কিভাবে এসেছে, আমরা প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী শুনেছি, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, শেষ নবী, এই বিষয়ে আমরা শ্রবণ করেছি। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য কেমন তার মায়া ছিল, কেমন দরদ ছিল, এই ব্যাপারে আমরা শুনেছি। সার্বিকভাবে যখন আমরা শ্রবণ করেছি, শুনেছি শুনেছি শুনেছি, আমাদের ভালো লেগেছে, যখন আবার শুনেছে তখন আবার ভালো লেগেছে,
ভালো লাগা
এভাবে আস্তে আস্তে যখন ভালো লাগাটা কিন্তু ভালোবাসায় পরিণত হয়েছে। আমরা এখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক বলে দাবি করি, ঠিক তেমনি মানুষ যখন যে বিষয়ে শ্রবণ করে তার ভালো গুণগুলো যখন সে শ্রবণ করতে থাকে ওই মনের মধ্যে তার দেখার জিয়ারত করার বা নিজের মনের মধ্যে তার প্রতি ভালোবাসার সৃষ্টি হয়। ঠিক বিপরীতভাবে যখন মানুষ কারো মানে খারাপ
খারাপ দিকগুলো শুনে
তো আস্তে আস্তে কিন্তু তার মনে ঘৃণা সৃষ্টি হয়ে যায়,
তার প্রতি ঘৃণা সৃষ্টি।
এটাই আমরা যখন মদিনার কথা শুনব, মদিনাকে স্মরণ করব, মদিনায় যাওয়ার ব্যাপারে যারা আশিকান রাসূল যারা গিয়েছে, যারা মদিনায় গিয়ে হজ করেছে বা কাবা শরীফে জিয়ারত করেছে, হজ করেছে, ফিরে এসেছে, তাদের সংস্পর্শে বসবো, তাদের থেকে জানবো যে কাবা দেখতে কেমন, মদিনা শরীফ রজা পাক দেখতে কেমন, এখানে যে কাজগুলো রয়েছে কিভাবে সম্পাদন করা হয়। যখন আমরা
শুনবো ওখানে হাজিরার ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি ইরশাদে কারিমা রয়েছে, কোরআনে পাকে কি ইরশাদ রয়েছে, এই বিষয়গুলো যখন আমরা জানবো ফজিলতের ব্যাপারে দর্শক শ্রোতা, তখন আমাদের অন্তরে এর ফজিলত বা এর উপরে আমল করার আর মন মানসিকতা বেরোয়। কিছু SMS নেই দর্শকের, খুব সুন্দর কিছু SMS আসছে, হয়তো শুনলে আপনাদেরও মনটা শীতল হবে আশা করি। একজন আমাদেরকে SMS করেছেন, হয়তো বা নিজেকে অনেক কন্ট্রোল করে এবার SMS-টি করলেন যে আমার বাবার ইন্তেকাল হয়েছে, তবে হজের মৌসুমে হজে গিয়ে আমার বাবার ইন্তেকাল হয়েছে। তিনি বললেন কি, আমিও সাথে ছিলাম, আমার বাবার বয়স মোটামুটি ছিল কিন্তু ওখানে গিয়ে বাবা অসুস্থ হওয়ার কারণে হজে গিয়েই আমার বাবার ইন্তেকাল হয়েছে। তো এতদিন মনের মধ্যে একটা দুঃখ ছিল কি বাবার দাফন কাফন দেশে করতে পারলাম না, কখনো যে বাবার কবরস্থানটা জিয়ারত করব সেটাও হয় না, কারণ ওই শহরেই ওই মাটিতেই দাফন হয়েছে আমার বাবার, লাশ আর ফিরিয়ে দেয়নি আমাদেরকে। আজকে আপনাদের অনুষ্ঠান দেখে সোহেল ভাই যে শুরুতে বিষয়গুলো বললেন, এখন মনটা একেবারে শান্তি হয়ে গেল কি যাক আমার বাবা কমপক্ষে পবিত্র ভূমিতে আরাম করছেন, আর কখনো না কখনো এই কাবা শরীফের সুপারিশ আমার বাবার নসিব হবে।
আল্লাহ মনের সন্তুষ্টির জন্য একটি হাদিসে মোবারক আরজ করার চেষ্টা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশাত ফরমান, যে ব্যক্তি হজে যাওয়ার নিয়তে বের হলো অতঃপর মারা গেল, তবে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তার জন্য হজ সম্পাদনকারী সব লিখে দিবেন, এবং যে উমরার নিয়তে বের হলো অতঃপর মারা গেল, তবে তার জন্য কিয়ামত পর্যন্ত উমরা সম্পাদনকারী সব লিখে দেওয়া হবে।
সুবহানাল্লাহ।
এখন ওই ব্যক্তির বাবা যে ইসলাম ভাই আমাদেরকে মেসেজ করেছেন, তার কত না সৌভাগ্য, কিয়ামত পর্যন্ত তার আমলনামে হজে সব লিখাই হবে। তো আমাদের উচিত আমরা যেন চেষ্টা করি হজে যাওয়ার জন্য, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রজা পাক জিয়ারত করার জন্য।
আরেকজন আমাদেরকে SMS করেছে সোহেল ভাই, তিনি বললেন কি ভাবতেও পারিনি কি আজকের বিষয়টা এমন থাকবে, শুরু থেকেই চোখের পানি ঝরতেছে, তার কারণ অনেকদিন ধরে চেষ্টা করছি কি হজে যাওয়ার জন্য, গত বছরও যাওয়ার কথা ছিল শেষ পর্যন্ত আর যেতে পারিনি, অসুস্থ হয়ে গিয়েছি, এবছর যাওয়ার কথা কিন্তু সরকারিভাবে নিষেধাজ্ঞা তাই এবছর যেতে পারিনি। আর আপনাদের অনুষ্ঠান শুরু থেকেই দেখতেছি তখন থেকেই চোখের পানি পড়তেছে, কখন আমার এই ভাগ্য হবে হবে, দোয়া করি আপনার জন্য। একজন আমাদেরকে SMS করেছেন জালকাঠি থেকে, তিনিও আমাদের সাথে আছেন। এরপরে আর একজন SMS করেছেন কি রহমতপূর্ণ প্রভাত, অনুষ্ঠানটি সবসময় দেখার চেষ্টা করি, দেখি 400 পর্ব যখন হয়েছে ওই সময়ে SMS করতে পারিনি, তারপরে এখন মোবারকবাদ জানাই আপনাদেরকে, শুক্রিয়া। আল্লাহ তাআলার ফয়েজ ভাইয়ের কাছে আসবো কিছু মাদানী ফুল আজকের বিষয় সম্পর্কে, হজের ফজিলত। ফয়েজ ভাই।
জি জাকির ভাই, আমরা এমন এমন ফজিলত শ্রবণ করছি যেটা যতই শুনছি ততই আমাদের হজে যাওয়ার আগ্রহ
বেড়েই যাচ্ছে।
তো হাজি সে এমন একজন সৌভাগ্যবান ব্যক্তি, যখন সে হজের পূর্বে তার জীবন থাকে তখন সে সাধারণ থাকে, যখন সে হজ করে চলে আসে তখন সে মর্যাদাপূর্ণ এবং বিশেষ ব্যক্তি হয়ে
বিশেষ ব্যক্তি হয়ে যায়।
একটা হাদিসে বলা সারমর্ম যে যখন তোমরা কাউকে হজ করে আসতে দেখো কোনো হাজিকে, তখন তোমরা তার সাথে তাকে সালাম করো এবং তার সাথে মুসাফা করো।
সুবহানাল্লাহ।
এবং তার কাছে তা সে নিজ বাড়িতে পৌঁছার পূর্বেই তোমরা তার থেকে মাগফিরাতের দোয়া চেয়ে নাও, কেননা ওই ব্যক্তির ক্ষমা হয়ে গিয়েছে। তাহলে কত সৌভাগ্যবান সে ব্যক্তি যে হজ করে আসার পর তার সকল গুনাহ নিঃসন্দেহে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, সেখানে হাজারো আফওয়াতে চুমু দেওয়া, যেখানে সকল গুনাহ চলে যায়। কাবা শরীফে তাওয়াফ করা প্রত্যেকটি আমল এমন মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ যে প্রত্যেকটি আমলের সাথে এক একটি স্মৃতি বিজড়িত রয়েছে।
রাইট রাইট।
আর মক্কা শরীফ সেখানে এমন এমন স্মৃতি বিজড়িত রয়েছে যেখানে স্বয়ং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে তশরিফ ছিলেন, সেখানে যিনি তাওয়াফ করেছেন, তো সেই কাবা শরীফে যারা হাজির হয় তারা তাওয়াফ করার সৌভাগ্য অর্জন করে। এর চেয়ে বড় ফজিলত কি হতে পারে যে কাবা শরীফকে আমাদের প্রিয় আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তাওয়াফ করেছেন, তো হাজি যে হয় সে সেখানে গিয়ে কাবা শরীফে তাওয়াফ করে থাকে। তো এইভাবে হজের অনেক ফজিলত রয়েছে। তো সোহেল ভাই একটু আগে বলছিল যে হজ করার জন্য আসলে বাহ্যিকভাবে তো সামর্থ্যের প্রয়োজন, কিন্তু আল্লাহ তাআলা যাকে সৌভাগ্য দান করেন তার যে কোনো উপায় হয়ে
উপায় হয়ে যায়
এবং সে হজ করে নেয়। আমার এক ইসলামী ভাইয়ের বাবার একটি হজ করার যে একটি উপায় হয়েছে সেটা আমার স্মরণ আসছে, যে ওই ইসলামের বাবা খুবই গরিব ছিল,
দরিদ্র ছিল,
এমন সামর্থ্য ছিল না যে সে হজ করবে। তো সে ইসলামে একজন মালিকের সে আওতায় কাজ করত। তো একদিন তার মালিক তাকে ডাকলো এবং বলল যে আপনি হজ করবেন? ওই ইসলামের বাবা তো সে অবাক হয়ে গেল, আমি আমার মতো গরিব আমি হজ করব এটা কিভাবে সম্ভব, আমার তো সে টাকা নেই যে এত টাকা নেই যে আমি হজ করতে যাব, হজের ফর্ম পূরণ করব, ভিসা, তারপর বিভিন্ন খরচা রয়েছে হজ কাফেলার মধ্যে। তো তিনি অবাক হয়ে গেলেন যে আমি তো হজ করার আমার সামর্থ্য নেই, আমি কিভাবে হজ করব। তিনি বললেন যে আমি আপনাকে হজ করাবো। ইসমাইল ভাইয়ের বাবা এই কথা শুনে তিনি হতভম্ব হয়ে গেলেন যে আল্লাহ তাআলা আমাকে কিভাবে উপায় করে দিলেন, যে আমি চিন্তাও করি না যে আমি হজ করতে পারবো, কিন্তু অবশ্যই হজ করার যে আগ্রহ তিনার মধ্যে পূর্ব থেকে বিদ্যমান ছিল। তো আল্লাহ তাআলা এভাবেই কোনো একটি উপায় করে দেন যারা হজের আকাঙ্ক্ষা রাখে। আর হজ তারাই করবে যারা যখন কাবা শরীফের নির্মাণ করে নিলেন তখন আল্লাহ আজ্জা বজাল্লাহ ইরশাদ করলেন যে আপনি আহ্বান করুন সবাইকে, লোকদেরকে হজ করার জন্য। তো উনি বললেন যে আমি আমার যে আওয়াজ, আমার যে ধ্বনি, এটা আমি কিভাবে এতজন শুনবে আমি যদি এভাবে সবাইকে আহ্বান করি। আল্লাহ আজ্জা বজাল্লাহ ইরশাদ করলেন যে আপনি আহ্বান করুন আর আওয়াজ পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার।
সুবহানাল্লাহ।
যে আলামে আরওয়াহ রুহের জগতে যারাই ওই আওয়াজ শুনে লাব্বাইক বলেছেন
আল্লাহ আল্লাহ
তারা সবাই হজ করবে।
সুবহানাল্লাহ।
তো এরকমও রয়েছে যে যতবার লাব্বাইক বলেছে সে ততবারই হজ করবে।
সুবহানাল্লাহ।
তো এভাবে যাদের হজ করার নসিবে রয়েছে তাদের বাহ্যিকভাবে কোনো সামর্থ্য না থাকলেও আল্লাহ তাআলা তাদেরকে এমন উপায় করে দেন যে তারা হজ করার সৌভাগ্য।
সুবহানাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ কবুল করো, সকলের মনের আশা পূরণ করে দাও মোল্লা, হজ উমরা করার তৌফিক দান করে দাও। আসবো মিরাজ ভাইয়ের কাছে ইনশাআল্লাহ তাআলা। আজকের যে বিষয় আমরা নিয়ে আলোচনা করছিলাম হজের ফজিলত, মিরাজ ভাই থেকে মাদানী ফুল আমরা শুনবো। আল্লাহ তাআলার দরবারে দোয়াও করি কি আল্লাহ তাআলা আমাদেরকে আজকের আলোচনা থেকে, আজকের অনুষ্ঠান থেকে যেন আমাদের সবার নিয়ত হয় কি আল্লাহ আমিও হজে যাব, আমিও উমরাতে যাব, আল্লাহ তাআলার ঘর খানায় কাবাকে আমি জিয়ারত করব, তাওয়াফ করব, মাগফিরাতের জন্য দোয়া করব ইনশাআল্লাহ তাআলা। জি মিরাজ ভাই, আজকের বিষয় নিয়ে আরো কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে।
হযরত সাইয়েদনা হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনি বলেন যে যে ব্যক্তি মক্কাতুল মুকাররমায় একদিন রোজা রাখবে তবে আল্লাহ তাআলা তার নামায় আমল 100,000 রোজা রাখার সওয়াব দান করবে, এবং যে ব্যক্তি মক্কাতুল মুকাররমায় 1 দিরহাম সদকা করবে তবে 1,00,000 দিনার কি সদকা করার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবে। হজের প্রতিটা বিষয় খুব চমৎকার আল্লাহ তাআলার দয়া। তো আরেকটি যেহেতু বিষয় আমাদের মাঝে আসলে দৌলত নিয়ে যে আল্লাহ তাআলা কার নসিবে, তো তেমনি আমাদের এলাকায় ঘটে যাওয়া এক ঘটনা, এক ইসলামী ভাইয়ের বর্ণনা যে যিনি সুন্নতের বরকতে আল্লাহ তাআলা তার তকদিরে মদিনা লিখে দিচ্ছে। তো আমাদের যিনি এখন সিপাহী বাগ ডিভিশনের যিনি নিগরান, তো ইনি বলে ইনি যে ফ্যাক্টরিতে কাজ করত, তো ইনি যখন কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলার দয়ায় আপনার সুন্নতে দাঁড়িয়ে রাখার নিয়ত করলো, তো ওই ফ্যাক্টরির যিনি মালিক ছিল তো ইনার একটি আপনার নীতি ছিল এমন যে ইনি প্রতি বছর ইনার কারখানা থেকে ওয়ার্কারের মধ্যে 10 জনকে হজে পাঠাতো প্রতি বছর। তো একদিন দুপুরে জোহরের নামাজের পরে ইনি সিঁড়ি দিয়ে উঠতেছে, তো এই সময় ইনার যে মহাজন ছিল তো তার সাথে দেখা হয়ে গেল, তো ইনাকে দেখলো দাড়ি অবস্থায়, তো বললো যে বেটা তুমি দাড়ি কবে রাখলে, তো এমন এমন ইনি বললে যে একজনের সোহবতে আল্লাহ তাআলার দয়ায় দাড়ি রাখার সৌভাগ্য হয়ে গেছে। তো তখন ওই মহাজন ইনাকে বললো যে তোমার জন্য সুসংবাদ, তুমি পরে কি জেনে নেবে আমার থেকে। তো পরে যখন ইনার সাথে দেখা হলো তো ওইখানে যিনি পিএম ছিল তাকে জানিয়ে দিল যে অমুক স্টাফ যার নাম সুহিল, তো ইনাকে এই বছর হজে যাওয়ার কি পারমিশন দিয়ে দেওয়া হলো, এবং ইনার যাবতীয় যত খরচাদি সব কি এই ফ্যাক্টরি থেকে কি দেখা হবে। তো ইনার তকদিরে এমনই ভাবে একজন দিন মজুর আল্লাহ তাআলা, তো ইনি বলে যে আমার কোনো সময় কল্পনাও ছিল না যে আল্লাহ তাআলা আমাকে ওইখানে ডাকবে, আল্লাহ তাআলার কত দয়া। তো ইনি সবসময় আল্লাহ তাআলার বারগাহে দোয়া করত। তেমনি একজন ইসলামী ভাই যিনি আপনার রোড মিস্ত্রি, তো তিনিও আপনার রোডের কাজ করার সময় ইনি এই দোয়া এই নাতি রসুল পড়তে লাগলো যে মুমিনদের যে ঠিকানা এটা হলো মদিনা। তো এইভাবে যখন পড়তে লাগলো যিনি ওই আপনার বিল্ডিংয়ের যিনি মালিক ছিল তিনি ইনাকে ওই অজীর্ণ কান্না এবং নাতি রসুল দেখে তিনি অবাক হয়ে গেল, বেটা তুমি কির জন্য কান্না করছো? তখন সে বলছে মদিনার জন্য। তখন বল ওই মালিক যিনি ছিলেন বলতে লাগলো আফসুস আমার তো অনেক টাকা পয়সা কিন্তু মদিনার ইয়াত আমার মাঝে নেই, ওই শোক আমার মাঝে নাই, তো তোমার মাঝে কিভাবে এই মহব্বত সৃষ্টি হলো? তখন মালিক তার উপর খুশি হয়ে বলতে লাগলো তোমার কোনো টেনশন করতে হবে না, তোমার এই মহব্বত আমাকে দেওয়ানা করে দিল। তো ওই ব্যক্তিও কি ইনাকে মদিনা যাওয়ার ব্যবস্থা করে দিল, হজে যাওয়ার ব্যবস্থা করে দিল।
এরকম হাজারো ঘটনা আছে দর্শকের মাঝেও আছে কি এমন কোনো সম্বল ছিল না, এমন কোনো আর্থিক ভাবে তেমন ভালো ছিল না, তারপরেও তারা হজ বা উমরা করে নিয়েছেন, অনেক ঘটনা এরকমের আছে। তো দোয়া করতে হবে আর আশা রাখতে হবে অন্তরের মধ্যে, সবসময় কল্পনা জল্পনাতে এগুলোই রাখতে হবে আমার যেন সফর হয়ে যায়, আমার যেন যাওয়া সেখানে তৌফিক হয়ে যায়, হজ উমরা করার ব্যবস্থা যেন হয়ে যায়। দর্শকের কিছু কলের দিকে যাব, অনেক সময় ধরে কল নিতে পারছি না, দর্শকের কিছু কল নেই, এরপরে আবার ফিরবো ইনশাআল্লাহ আলোচনায়। যে কল শুনিয়ে দিন দর্শকের।
নারায়ণগঞ্জ খোল্লা থেকে মোহাম্মদ হোসেন, আমরা নিয়মিত দর্শক, নাতে রসুল শুনতে গিয়েছিলাম।
ইনশাআল্লাহ তাআলা সাথেই থাকুন ভাইয়া, শোনাবো নাতে রসুল। পরবর্তী কল।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মোহাম্মদ মুশতাক সিলেট হবিগঞ্জ থেকে আরজ করছি। মাশাআল্লাহ মারহাবা মাদানী চ্যানেলের একটি বরকতময় অনুষ্ঠান, রহমতপূর্ণ অনুষ্ঠানের 400তম পর্ব হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা এই অনুষ্ঠানটিকে আরো বরকতময় দান করুক, বিশেষ করে এই অনুষ্ঠানটির মাধ্যমে সকালবেলায় আমরা এই মাদানী চ্যানেলের মাধ্যমে কোরআনে পাক তেলাওয়াত, হামদে বা আলী তাআলা, নাতে রাসুল ইত্যাদি শ্রবণ করার সৌভাগ্য হয়। আল্লাহ তাআলা এই মাদানী চ্যানেলকে আরো বরকত দান করুক। বিশেষ করে রহমতপূর্ণ অনুষ্ঠান আমাদেরকে প্রায় শুরু থেকেই এই অনুষ্ঠানটি ডেকে আসতেছে, আল্লাহ তাআলা এটাকে আরো দীর্ঘায়ু দান করুক। আমি
ইনশাআল্লাহ তাআলা আল্লাহ দোয়া কবুল করেন। পরবর্তী কল।
আমি কুমিল্লাতে বলছি, আমি আনোয়ার হোসেন। আপনাদের মাদানী চ্যানেল আমি আমার দৈনিক দেখি এবং দেখার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আনোয়ার ভাই ভালো থাকবেন, সব সময় সাথেই থাকবেন ইনশাআল্লাহ। পরবর্তী কল।
আমি একটা নাচ শুনতে চাই, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে।
মাশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা শোনাবো। পরবর্তী কল।
যেটা থেকে আমরা কোরআনে পাকের তেলাওয়াত, হামদে বাড়ি তালা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতে রাসূল শ্রবণ করতে পারি এবং এখান থেকে অনেক ইলমে দিন আমরা অর্জন করতে পারি, এটা আসলে আল্লাহ তাআলার অনেক বড় মেহেরবানি। তো যে সমস্ত মুবাল্লিগগণ এই অনুষ্ঠানটি আমাদেরকে উপহার দিয়েছে তাদের সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ তাআলা এনাদের ইলমে আমলে রিজিকের মধ্যে কোটি কোটি বরকত দান করুক আর আমার জন্য দোয়া করবেন।
আমিন। আল্লাহ কবুল করেন এই দোয়া, আল্লাহ তাআলা আপনার হকের উপরও কবুল করেন। পরবর্তী কল।
আমি কুমিল্লা থেকে বলছি, মোহাম্মদ মীর হোসেন। আমি সবসময় মাদানী চ্যানেল বাংলা দেখার চেষ্টা করি, আপনাদের প্রোগ্রাম অনেক সুন্দর লাগে, আমাদের অনেক কিছু শেখার আছে, আপনাদের সবাইকে জানাই মুবারকবাদ।
মাশাআল্লাহ, মীর হোসেন ভাই প্রায় সময় আপনার কল আসে কুমিল্লা থেকে, শুক্রিয়া সাথে থাকার জন্য। নেকির দাওয়াতও দিয়ে অন্যদেরকে মাদানী চ্যানেল দেখার দাওয়াত দেবেন ইনশাআল্লাহ তাআলা। ছিলাম আজকের বিষয়, নাতের তো অনুরোধ আসছে আমাদের সোহেল ভাই থেকে, কিছু মাদানী ফুল নেই, এরপরে না তো শুনবো দুই এক করে ইনশাআল্লাহ তাআলা। জি সোহেল ভাই, আরও কিছু মাদানী ফুল আজকের বিষয় নিয়ে।
আসলে হজ করা তো সৌভাগ্যের বিষয়, আর হজের মধ্যে বিভিন্ন অর্থাৎ হজ তো একটা ইবাদত, কিন্তু এই হজের মধ্যে আবার আনুষঙ্গিক ইবাদত রয়েছে, যেমন সবকিছু সম্মিলিত নাম হচ্ছে হজ। যেমন কাবা শরীফ তওয়াফ করা, ঠিক তেমনি কাবা শরীফের পাশাপাশি আপনার মাকামে ইব্রাহিমের পাশে নামাজ আদায় করা, সাফা মারওয়াতে সাই করা, এরকম বিভিন্ন কাজ রয়েছে। তো প্রত্যেকটার আলাদা আলাদা ফজিলত রয়েছে। যেমন কোরআনে পাকের মধ্যেও সাফা এবং মারওয়া এই পাহাড়ের সাই করার ব্যাপারে এবং এর ফজিলা সম্পর্কে বর্ণনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদে সূরা বাকারার 158 নম্বর আয়াতে ইরশাদ ফরমান, যার অনুবাদ কানজুল ইমান থেকে এভাবে করা হয়েছে, নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহ তাআলার নিদর্শনগুলোর অন্তর্ভুক্ত। সুতরাং যে কেউ এই ঘরের হজ কিংবা উমরা সম্পন্ন করে তার উপর কোনো গুনাহ নেই যে এই দুটি প্রদক্ষিণ করায়, এবং যে কেউ কোনো সৎকর্ম স্বতঃস্ফূর্তভাবে করবে তবে আল্লাহ তাআলা সৎকর্মে পুরস্কার দাতা এবং সর্বজ্ঞ। তো এই আয়াতে কারিমা থেকে বুঝতে পারি যারা সাফা এবং মারওয়া সাই করবে তো তাদের গুনাহ ঝরে যাবে, তাদের গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে, কারণ আল্লাহ তাআলা সৎকর্মের পুরস্কার দাতা। তো আমাদের উচিত যে আমরা যখনই হজে যাব, সাফা মারওয়া এটা সাই করতে হয়। পূর্বে একটা কথা প্রচলন ছিল, যেমন প্রসিদ্ধ মুফাসির হাকিমুল উম্মত হযরত মুফতি আহমেদ ইয়ার খান নইমি রহমাতুল্লাহ তাআলা বলেন, পূর্ববর্তী যুগে এক লোক ছিল ইসাফ আর এক মহিলা ছিল যার নাম ছিল নায়লা। তারা দুজন কাবা শরীফে অসৎ মনোভাব নিয়ে পরস্পর হাত লাগালো, আল্লাহ পাকের শাস্তি স্বরূপ দুজনই পাথর হয়ে গেল এবং শিক্ষার জন্য ইসাফকে সাফা পর্বতে এবং নায়লাকে মারওয়া পর্বতে এনে রাখা হলো যেন লোকেরা তাদের দেখে এখানে গুনাহের মনোভাব থেকে দূরে থাকে। যুগ যুগের পরিক্রমা এরকম হলো যে লোকজন চারিদিকে, মানে লোকজনের মাঝে চারিদিকে মূর্খতা ছড়িয়ে গেল এবং লোকেরা এগুলোর পূজা করা শুরু করে দিল। আর তারা মানে যখন সাফা এবং মারওয়াতে যেত তারা সম্মানের সাথে সম্মান মনে করে কি করত, তাদেরকে স্পর্শ করতো ওই পাথরকে। আর এটা মুসলমানদের যথা সাহাবায়ে কিরাম এটা অপছন্দ করতো। অপছন্দ করার কারণে কি হতো, সাফা এবং মারওয়াতে তারা যাওয়া ছেড়ে দিল। তখন আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা অবতীর্ণ করেন যে তাদের কথা যারা সাহাবায়ে কিরাম ছিলেন তাদের সান্ত্বনা প্রদান করলেন যে তোমাদের এই কাজটি অর্থাৎ সাই করা একান্ত আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্যই, তোমরা এটিকে বাধা বলে মনে করিও না। তো এটা পূর্ব প্রচলন ছিল। তো যখন এই আয়াত নাজিল হলো তখন এটা আর কি হজের একটি রুকন হয়ে গেল, সাফা এবং মারওয়াতে সাই করা। ঠিক তেমনি আপনার যে ব্যক্তি তওয়াফ করবে কাবা শরীফের এরও আলাদা ফজিলত রয়েছে। যেমন হযরত সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, মদিনার তাজদার নবীকুল সাদ্দার হুজুর আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি 50 বার তওয়াফ করলো তবে সে গুনাহ থেকে এমনভাবে বের হয়ে গেল যেমন আজই মায়ের পেট থেকে জন্ম নিয়েছে।
সুবহানাল্লাহ।
পাশাপাশি আপনার এই কাবা শরীফে জিয়ারত করা, তওয়াফ করা, এর অনেক ফজিলত এবং বরকত রয়েছে। অন্য এক জায়গায় এসেছে যে হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি আবুল কাসিম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি যে ব্যক্তি কাবা শরীফে হাজির ইচ্ছা করলো আর উঠে আরোহণ করলো, তবে উঠ যত কদম তুলবে এবং নামাবে তার পরিবর্তে আল্লাহ তাআলা তার জন্য সওয়াব লিখে দেন এবং গুনাহ ক্ষমা করে দেন আর মর্যাদা বৃদ্ধি করে দেন। এমনকি যখন সে কাবা শরীফে পৌঁছে যায়, তাওয়াফ করে এবং সাফা মারওয়ার মাঝখানে সাই করে, অতঃপর মাথা মুন্ডায় বা চুল কাটে, তবে গুনাহ থেকে এমনভাবে বের হয়ে গেল যে সে যেন ওই দিনই নিজের মায়ের পেট থেকে জন্ম নিল।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত সুন্দর ফজিলত, এত সুন্দর নিয়ামতের কথা আমরা শুনতেছিলাম হজের ফজিলতের মধ্যে। তো আসলেই যাদের সৌভাগ্যের ব্যাপারে রাসেল ভাই, যে যাদের নসিব হয়েছে তারা তো চলে গিয়েছেন, আর যাদের এখনও এরকমের হয়নি আমরা চেষ্টা করি যাওয়ার জন্য। যাদের আর্থিকভাবে ভালো আছি আমরা তো অলসতা ছেড়ে দিয়ে চলে যাই। দ্বিতীয়ত যাদের আর্থিক অবস্থা ভালো নয় আমরা মনের মধ্যেই আশা ভাষণা রাখি, অবশ্যই ইনশাআল্লাহ হবে। দর্শকের কিছু কল আসছিল, নাতে রসুল আবার নির্ধারণ করে নামও বলে দিয়েছিলেন ভালোবাসি ভালোবাসি। আরেকজন ফেসবুক পেজে কমেন্টসও করেছেন যে মুর্শিদ আমার আত্মার এই কালামটা শুনতে চাই। তো জুনায়েদ ভাইকে কিছু সময় দেই, অনুরোধের কালামগুলো শুনিয়ে দেখি।
বলে আমি রয়ে গেলাম বাংলা
যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি, কালকে আবার দেখা হবে ইনশাআল্লাহ তাআলা।
সম্মানিত গুণান্বিত, সম্মানিত গুণান্বিত, তোমায় লাখো সালাম।
السلام علیکم یا رسول اللہ وعلی آلک و اصحابک یا حبیب اللہ سبحانک اللہم و بحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک سبحانک اللہم و بحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک سبحانک اللہم و بحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک صلاۃ والسلام علیک یا نبی اللہ وعلی آلک و اصحابک یا نور اللہ لا الہ الا اللہ محمد رسول
رحمت پرن حق پربھا تمار رحمت پرن حق پربھا تمار تہجد آر فجرر ابھاس اچھے جار رحمت پورن پربھات ہوئے تار